আজ আমরা আলোচনা করব ঐতিহাসিক সমালোচনা। ঐতিহাসিক সমালোচনায় সমালোচকের দৃষ্টি প্রধানত ইতিহাস ও পটভূমিকার প্রতি নিবদ্ধ থাকে। সাহিত্য বিচার করতে গেলে সর্বপ্রথম তার ভূমি বিচার প্রয়োজন। ইতিহাস সমাজ ও জীবনধারার প্রভাবে সাহিত্যের বিষয়বস্তু রূপ ও রীতির পরিবর্তন হয়। এগুলিকে এক কথায় ইতিহাস বলে নির্দেশ করা যায়। দেশ ও কালের মধ্যে ঘটনার আবর্তন ইতিহাস নামে পরিচিত। সুতরাং ইতিহাস বলতে দেশের কথা ও কালের কথা উভয়কেই বোঝায়। ১৯ শতাব্দীর মধ্যভাগে ফরাসি সমালোচক এডলফ টেইন ফরাসি ভাষায় হিস্টোরিক দ্য লা লিটারেচার অ্যাঞ্জেলস নামক ইংরেজি সাহিত্যের যে ইতিহাস পাঁচ খণ্ডে সম্পূর্ণ যেটা হয়েছিল রচনা করেন। তাতে সর্বপ্রথম ঐতিহাসিক সমালোচনার প্রতি আনুগত্য দেখা যায়। টেইন ইংরেজ জাতির ইতিহাস ও সমাজের মধ্যে ইংরেজি সাহিত্যের উৎপত্তি রহস্য খুঁজেছেন। এই মতে ইতিহাস সমাজ ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও জীবনযাপন প্রণালী সাহিত্যের গতিপথ নির্দেশ করে। ইউরোপীয় সাহিত্যের সংঘর্ষমুখর প্রত্যক্ষ জীবনবাদ তিমিরাভিসারি স্ক্যান্ডিনেভিয়ার রহস্য ভরাতুর ব্যঞ্জনা প্রাচ্য সাহিত্যের বিলাস কলা কুতুহলা গ্রিক ট্র্যাজেডির সান্ত্বনাহীন ক্ষোভ এ সমস্তের পশ্চাৎপটে একটা বিশেষ দেশ ও কালের প্রভাব রয়েছে। ঐতিহাসিক সমালোচকের অবলম্বিত রীতি নানা দিক দিয়ে মূল্যবান। সাহিত্য বিচারে ও সাহিত্যের উৎপত্তি রহস্য বিশ্লেষণে ঐতিহাসিক পটভূমিকা বিশেষভাবে লক্ষণীয়। সাহিত্য চিত্তলোকের ব্যাপার হলেও তার একটা অবস্থান ভূমি তো আছেই। সেই অবস্থান ভূমি হলো ইতিহাস ও সমাজ। অগাস্টাস যুগের রোমক সাহিত্য, এলিজাবেথীয় যুগের ইংরেজি সাহিত্য, গুপ্ত যুগের সংস্কৃত সাহিত্য, চৈতন্য যুগের বাংলা সাহিত্য, এর অন্তরালে আছে তৎকালীন দেশ ও সমাজের বিশেষ প্রভাব। ইতিহাস সাহিত্যকে নিয়ন্ত্রিত করে নিশ্চয়, কিন্তু সাহিত্য সর্বোপরি একক মানুষের বাংময় নির্মিতি। যে মানুষ ইচ্ছা করলে চারিদিকের পরিবেশের ঊর্ধ্বে উঠতে পারে। অনেক গীতিকবি সমাজ সংসার নিচে সব বলে আপনার ব্যক্তি স্বাতন্ত্র্যের দুর্ভেদ্য দুর্গে আশ্রয় নিয়েছে। সুতরাং ইতিহাস সাহিত্যকে নিয়ন্ত্রিত করলেও কোনো কোনো ক্ষেত্রে সাহিত্য স্বচ্ছন্দে ইতিহাসের কালিক প্রভাব এড়াতে পারে। আর তাছাড়া সমস্ত ঐতিহাসিক কালক্রম ও ঘটনাপঞ্জি সর্বদা সাহিত্যের দিক নির্দেশক নাও হতে পারে। ঐতিহাসিক কালপর্যায়ে বিধৃত ঘটনার মধ্যে যেগুলি মানব মনে বিস্ময়রস সঞ্চার করে সেগুলি শুধু শিল্প সৃষ্টিতে সার্থক হয়। অবশ্য ইতিহাসের কোন অংশটুকু সাহিত্যের পঙ্ক্তিভোজে আহত হবে আর কোনটি হরিজনের মতো বাইরে অনাদরে পড়ে থাকবে তা বলা মুশকিল। তবে এইটুকু বলা যেতে পারে যে ঐতিহাসিক সমালোচনার দ্বারা সাহিত্যের বস্তুগত ভিত্তি চিনে নেওয়া সহজ, যদিও এতে অব্যাপ্তি ও অতিব্যাপ্তি দুরকম ত্রুটি ঘটাই সম্ভব। এছাড়াও সমালোচনার আরও নানা প্রকরণ থাকতে পারে, যেমন জীবনীমূলক সমালোচনা। লেখক জীবনীর মধ্যে শিল্পের উৎপত্তি রহস্য অনুসন্ধান এই মতের প্রধান লক্ষণ। ঐতিহাসিক সমালোচনায় যেমন সাহিত্যের বহির্ভূত ঐতিহাসিক পরিবেশের মধ্যে সাহিত্যের স্বরূপ সন্ধান করা হয়, সেই রকম জীবনীমূলক সমালোচনায় লেখকের ব্যক্তিগত জীবনের মধ্যে তার সারস্বত জীবনের উৎস সন্ধান করা হয়। গ্যায়েথে ও রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের মধ্যে তাঁদের শিল্পকৃতির জন্মরহস্য নিহিত। মহর্ষি দেবেন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথের সমগ্র সৃষ্টির মধ্যে আস্তিক্যবাদী জীবনের দিব্য বাণী বর্তমান এবং মহাকবি গ্যায়েথের প্রকৃত জীবনবিলাসী নর্মলীলার উচ্চাবচতা তাঁর সাহিত্য আরেক প্রকার প্রভাব বিস্তার করেছে। তবে এ বিষয়ে একটি কথা প্রণিধানযোগ্য, লেখকের দুটি জীবন থাকে, একটি তার প্রয়োজনের দৈনন্দিন জীবন, আরেকটি তার শিল্পজীবন। অবশ্য এ দুটি জীবন পরস্পর পৃথক নয়। সাহিত্যের শিল্পীর মর্ত্যজীবন বা ভাবজীবন উভয়েরই প্রভাব বিস্তার করতে পারে বা কোনো একটি প্রধান হতে পারে। অবশ্য সাহিত্যে জন্মলগ্ন শিল্পীর মধ্যে ঘনায়িত হলেও তার চারপাশের আলো বাতাস পরিবেশ সদ্যজাত সাহিত্যকে বর্ধিত করে। সুতরাং কেবলমাত্র কবিজীবনী হতে কবিতার যথার্থ স্বরূপ সদা সর্বদা লাভ করা যায় না। এছাড়া আরও নানা প্রকার সমালোচনা হতে পারে, যেমন ধরা যাক ভাষাতাত্ত্বিক সমালোচনা। এখানে সমালোচক প্রধানত বৈয়াকরণ ও ভাষাতাত্ত্বিক, চষারির ইংরেজি, বড়ুচণ্ডীদাসের বাংলা, বিদ্যাপতির মৈথিলি এবং তুলসীদাসের পুরবিয়া হিন্দির ভাষাগত আলোচনা ঘিরে সাহিত্য বিচার হতে পারে। তবে এই জাতীয় আলোচনায় ভাষাতত্ত্বই প্রধান বিচার্য বিষয়। সাহিত্যের স্থান গৌণ এবং এই ধরনের সমালোচনাকে যথার্থ সাহিত্য বিচার বলা যায় কিনা সন্দেহ, কারণ এখানে বিষয় বা বিষয়ী কেউই প্রধান আলোচ্য বিষয় নয়। প্রধান বক্তব্য হল শব্দতত্ত্ব, বাংনির্মিতির কঙ্কালতত্ত্ব। প্রাচীন আলঙ্কারিকদের অনেক সমালোচনায় শুধু শব্দের ব্যায়াম, অলঙ্কার কৌশল ব্যাখ্যানের বৈয়াকরণ আনন্দ। সাধারণত প্রাচীন গ্রন্থ সম্পাদনায় এই রীতি অনুসৃত হয়। অ্যাংলো সেকশন সাহিত্য, প্রাচীন প্রভেন্সাল ভাষায় লেখা ক্রবেদুরদের কবিতা, বাংলা চর্যাগীতিকা প্রভৃতির ভাষাতত্ত্বগত আলোচনা মূল্যবান হতে পারে এবং সাহিত্যের ইতিহাস নির্ণয়ে সে আলোচনার যথেষ্ট প্রয়োজন আছে। তবে একে ঠিক সমালোচনা বা সাহিত্য বিচার বলা যায় না। যাতে রসবিচার নেই, গুণকলা বিশ্লেষণ নেই, তাকে সাহিত্য বিচারের আদর্শ হিসেবে গ্রহণ করা যায় কি? ভাষাতাত্ত্বিক বিচারও মূল সাহিত্য সমালোচনাকে নানা দিক থেকে সাহায্য করে। একথা স্বীকার করেও বলা যায় যে লাশকাটা ঘরে শাড়ির বিশ্লেষণ আর স্টুডিওর মধ্যে শিল্প নির্মাণ এক ব্যাপার নয়। সমালোচকের রীতি প্রকৃতি, প্রবণতা ও শিক্ষা দীক্ষা অনুসারে সাহিত্য বিচারের মাপকাঠি সম্পূর্ণ ভিন্নতর হতে পারে। যত সমালোচক তত সমালোচনার পদ্ধতি। পূর্ববর্তী সাহিত্য তো বিশুদ্ধ বিজ্ঞান নয়, সাহিত্য সৃষ্টির পরে সাহিত্য আলোচনা। অ্যারিস্টটল তদানীন্তন গ্রিক গ্রন্থ পড়ে পড়ে সাহিত্যতত্ত্ব সৃষ্টি করেছিলেন, মন থেকে তত্ত্বের উদ্ভাবন করেননি। তিনি এখন জীবিত থাকলে তার পয়েটিক্সের খোল নলচে হয়তো বিলকুল বদলে ফেলতেন। ধন্যবাদ।